শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিলাম, যে জায়গার শাস্তি থেকে কোনো মুক্তি নেই। জাহান্নাম এমনই এক ভয়ঙ্কর স্থান যা শয়তান ও তার ফেরেস্তাদের জন্য তৈরি করা হয়েছে। এটা সে জায়গা যেখানে তাদেরকে যেতে হবে যারা আল্লাহর প্রতিষ্ঠিত নাজাত লাভের পথকে অগ্রাহ্য করবে, যেখানে তারা চিরদিনের জন্য আল্লাহর কাছ থেকে আলাদা হয়ে যাবে। তাই পাক কিতাব ঘোষণা করে থাকে,
যাদের নাম সেই জীবন কিতাবে পাওয়া গেল না, তাদেরও আগুনের হ্রদে ফেলে দেওয়া হল।
মানুষের সবচেয়ে ভয়ানক বিষয় হল জাহান্নাম। আজ আমরা মানুষের দিলের একটি প্রত্যাশিত বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছি, যে বিষয়টি হল জান্নাত বা বেহেস্ত। বেহেস্ত সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের চিন্তা করে থাকে, প্রত্যেকেই সেখানে যাবার চেষ্টা করে থাকে। উদাহরণস্বরূপ, যারা পূর্বদেশীয় ধর্ম বিশ্বাসের সাথে যুক্ত, তারা বিশ্বাস করে যে সুখের তফাত অনুযায়ী অনেক ধরনের বেহেস্ত আছে এবং প্রত্যেকটি মানুষ তাদের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন বেহেস্তে থাকবে। অন্যেরা ভেবে থাকে যে সব মানুষকে প্রথমে জাহান্নামে যেতে হবে, সেখানে তারা তাদের খারাপ কাজের জন্য শাস্তি ভোগ করে পরে আবার জান্নাতে প্রবেশ করবে। অনেকে আবার এমনটা ভেবে থাকে যে আল্লাহ তাদের জন্যই বেহেস ঠিক করে রেখেছেন, যারা বিশ্বস্তভাবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে, এবং সেটা এমন একটা জায়গা যেখানে লোকেরা প্রচুর খাবার খেতে এবং পরম আনন্দে থাকতে পারে। সত্যি বেহেস সম্পর্কে মানুষের অনেক রকমের ধারণা আছে এবং সেখানে যাওয়ার বিভিন্ন মাধ্যমও তারা বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাই হোক, বেহেস সম্পর্কে লোকে কীভাবে তা আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু পাক কালামে আল্লাহ বেহেস সম্পর্কে কি বলেছেন তা আজ আমাদের মূল আলোচ্য বিষয়। নবীদের কিতাবে বেহেস্তের অনেক নাম রয়েছে। এটাকে বলা হয়ে থাকে জান্নাত, আল্লাহর সিংহাসন, আল্লাহর উপস্থিতি, আল্লাহর ঘর, আল্লাহ পাকের আবাসস্থল, পবিত্র নগর, জীবন্ত আল্লাহর রাজধানী, বেহেস্তের জেরুজালেম, পবিত্র ভেড়া ও ফেরেস্তাদের বাড়ি, মাবুদ ঈসার পবিত্র ও গৌরবময় উপস্থিতি, এবং আল্লাহর লোকদের বাড়ি, যাদের নাম বেহেস্তে লেখা আছে। সংক্ষেপে বলতে গেলে, বেহেস্ত হল আল্লাহর বসবাসের জায়গা। আমরা জেনেছি যে আল্লাহ সব জায়গায় আছেন, তবুও এমন একটি জায়গা আছে যা পবিত্র, উজ্জ্বল এবং খুব মনোহর, যা আকাশের নক্ষত্রদের চেয়েও অনেক অনেক দূরে, যেখানে আল্লাহ তার মহিমায় বসবাস করেন। এটাই সে স্থান যেখানে পরস্পরের পুত্র ঈসা সর্বশক্তিমানের ডান পাশে তার সিংহাসনে বসে আছেন এবং দুনিয়াতে তার দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছেন, যখন তিনি এর বিচার করবেন এবং আবার নতুনভাবে এটি তৈরি করবেন। সেই সাথে বেহেস্ত সেই জায়গা যেখানে হাজার হাজার ফেরেস্তা এবং লোকদের বিশাল জামাত সিংহাসনের চারপাশে বিরাজ করে, যাদের আল্লাহ নিষ্পাপ ভেড়া অর্থাৎ মাবুদ ঈসা মসীহের মধ্য দিয়ে নাজাত দান করেছেন। সুসংবাদের কিতাবের প্রকাশিত কালামের শেষ দুটি রুকুতে আল্লাহ তার সাহাবী ইউহন্নাকে এক স্বপ্নের মাধ্যমে বেহেস্তের পবিত্র রাজধানী দেখিয়েছেন, যা আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন, যাদের নাম জীবন কিতাবে লেখা আছে। চলুন শুনে নেওয়া যাক বেহেস্তের রাজধানী সম্পর্কে কিতাবে কি লেখা আছে।
পরে সেই ফেরেস্তা আমাকে একটা বড় ও উঁচু পাহাড়ে নিয়ে গেলেন। তখন আমি পাকরুহের বসে ছিলাম। আল্লাহর মহিমাতে উজ্জ্বল যে পবিত্র শহর জেরুজালেম বেহেস্তের মধ্য থেকে এবং আল্লাহর কাছ থেকে নেমে আসছিল, তিনি আমাকে তা দেখালেন। সেই শহরের উজ্জ্বলতা খুব দামি পাথরের উজ্জ্বলতার মতো, স্ফটিকের মতো, পরিষ্কার হীরার মতো। সেই শহরের একটা বড় উঁচু দেয়াল ছিল ও তাতে ১২টা দরজা ছিল, আর সেই দরজাগুলোতে ১২ জন ফেরেস্তা ছিলেন। ইসরায়েল জাতির ১২ বংশের নাম ওই দরজাগুলোর উপরে লেখা ছিল। শহরটা চারকোনা বিশিষ্ট, লম্বায় ও চওড়ায় সমান। পরে তিনি সেই মাপকাঠি দিয়ে শহরটা মাপলে পর দেখা গেল সেটা লম্বা, চওড়া ও উচ্চতায় 2400 কিলোমিটার। সেই শহরের দেয়ালের ভিত্তিগুলোতে সব রকম দামি পাথর বসানো ছিল। প্রথম ভিত্তিটা হীরার, দ্বিতীয়টা নীলকান্ত মণির, তৃতীয়টা তাম্রমণির, চতুর্থটা পান্নার। 12টা দরজা ছিল, 12টা মুক্তা। প্রত্যেক দরজা এক একটা মুক্তা দিয়ে তৈরি ছিল। শহরের রাস্তাটা পরিষ্কার কাচের মতো খাঁটি সোনায় তৈরি ছিল। আমি সেই শহরে কোনো এবাদতখানা দেখলাম না, কারণ সর্বশক্তিমান মাবুদ আল্লাহ এবং মেষশাবকই ছিলেন সেই শহরের এবাদতখানা। সেই শহরে আলো দেবার জন্য সূর্য বা চাঁদের কোনো দরকার নেই, কারণ আল্লাহর মহিমায় সেখানে আলো দেয় এবং মেষশাবকই সেখানকার বাতি। আর সব জাতি সেই আলোতে চলাফেরা করবে। দুনিয়ার বাদশারা তাদের জাকজমক নিয়ে সেই শহরে আসবেন। দিনের বেলা শহরের দরজাগুলো কখনো বন্ধ থাকবে না, আর সেখানে রাতও হবে না। নাপাক কোনো কিছু কিংবা জঘন্য কাজ করে বা মিথ্যা কথা বলে এমন কোনো লোক সেখানে কখনো ঢুকতে পারবে না। যাদের নাম মেষশাবকের জীবন্ত কিতাবে লেখা আছে তারাই কেবল সেখানে ঢুকতে পারবে। তারপর সেই ফেরেস্তা আমাকে জীবন্ত পানির নদী দেখালেন। সেটা স্ফটিকের মতো চকচকে ছিল এবং আল্লাহ ও মেষশাবকের সিংহাসনের কাছ থেকে বের হয়ে শহরের রাস্তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছিল। সেই নদীর দুধারে জীবন্ত গাছ ছিল, তাতে 12 রকমের ফল ধরে। প্রত্যেক মাসেই তাতে ফল ধরে এবং তার পাতায় সমস্ত জাতির লোক সুস্থ হয়। বদ্দোয়া আর থাকবে না, আল্লাহর ও মেষশাবকের সিংহাসন সেই শহরে থাকবে এবং তার গোলামেরা তাঁর এবাদত করবে। তিনি তাদের চোখের পানি মুছে দেবেন, মৃত্যু আর হবে না, দুঃখ, কান্না ও ব্যথা আর থাকবে না, কারণ আগেকার সব কিছু শেষ হয়ে গেছে। রাত আর থাকবে না এবং তাদের আর বাতির আলো বা সূর্যের আলোর দরকার হবে না, কারণ মাবুদাল্লাহ নিজেই তাদের আলো হবেন। তারা চিরকাল ধরে রাজত্ব করবে।
এভাবে আল্লাহ হযরত ইউহান্নাকে সেই পবিত্র রাজধানী দেখিয়েছিলেন যা তিনি তার দেয়া নাজাতের পথের অনুসারীদের জন্য তৈরি করেছেন। এ পর্যন্ত আমরা যা শিখেছি, এখন আসুন আমরা তা আবার চিন্তা করে দেখি যে আল্লাহ তার কালামে বেহেস্তের দিকে নিয়ে যাওয়ার সম্পর্কে কি বলেছেন। আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা কি বেহেস্তে যাব নাকি জাহান্নামে যাব? আপনি কি মনে করতে পারেন যে আল্লাহর ঘর এবং যেখানে নিয়ে যাবার পথ সম্পর্কে মসীহ তার সাহাবিদের কি বলেছিলেন? তিনি তাদের বলেছিলেন,
তোমাদের মন যেন আর অস্থির না হয়, আল্লাহর উপর বিশ্বাস করো, আমার উপরেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে থাকবার অনেক জায়গা আছে, তা না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আমি কোথায় যাচ্ছি তার পথ তো তোমরা জানো। ঈসা তোমাকে বললেন, আমি পথ, সত্য আর জীবন, আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না।
ঈসা মসীহ এই বিষয়টিই বলেছিলেন, তিনি নিজেই পথ। যে কোনো ব্যক্তি পরাৎপরের পুত্র সেই পাক নাজাত দাতার মধ্যে দিয়ে না আসে সে কখনো আল্লাহর নিকটে যেতে পারে না, কখনো না। আর এ বিষয়ে কিতাব ঘোষণা করে থাকে,
নাজাত আর কারো কাছে পাওয়া যায় না, কারণ সারা দুনিয়াতে আর এমন কেউ নেই যার নামে আমরা নাজাত পেতে পারি। আল্লাহ মাত্র একজনই আছেন এবং আল্লাহ ও মানুষের মধ্যে মধ্যস্থ মাত্র একজন আছেন। সেই মধ্যস্থ হলেন মানুষ মসীহ ঈসা। তিনি সব মানুষের মুক্তির মূল্য হিসাবে নিজের জীবন দিলেন।
গুনাহগারদের আল্লাহর কাছে নিয়ে আসার জন্য ঈসা দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। দুনিয়াতে তিনি এক পবিত্র জীবন যাপন করেছিলেন, গুনাহের জন্য নিখুঁত কোরবানি হয়ে নিজের রক্ত ঢেলে দিয়েছিলেন এবং 3 দিন পরে আবার মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছিলেন। কেবলমাত্র তার মধ্য দিয়েই আল্লাহর নিকটে যাওয়া সম্ভব। আপনি কি তা বিশ্বাস করেন? আপনি কি জানেন যে ঈসা মসীহই একমাত্র পথ যার মাধ্যমে গুনাহগাররা আল্লাহর কাছে আসতে পারে? এ বিষয়টি আমরা একটা ছোট গল্পের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। একজন লোক একটা ছোট গ্রামে বাস করত। গ্রামটা জঙ্গল থেকে দূরে। সে এমন সমাজের লোক ছিল যারা কোনো পোশাক পরত না, তারা শুধুমাত্র তাদের কোমরে বেল্টের মতো একটা বন্ধনী পরত। এই লোকটির একখণ্ড জমি ছিল। যেখানে সে চাষ করত। কিন্তু একদিন খুব শক্তিশালী একজন লোক এসে তার জমিটাকে দখল করে নিল, ফলে চাষ করার জন্য তার কাছে আর কোনো জায়গা থাকল না। কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো না, কারণ তাদেরকে দেবার মতো তার কাছে কিছু ছিল না। একদিন সে চিন্তা করল যে সে রাজধানীতে একজন শাসকের সাথে দেখা করতে যাবে, যিনি সেই দেশে শাসন করেন, এবং তার কাছে সাহায্য প্রার্থনা করবে, কারণ সে শুনেছিল যে সেই শাসক একজন দয়াবান ও সৎ লোক। তাই সে খুব ভোরে উঠে রাজধানীর উদ্দেশ্যে হাঁটতে থাকল, হাঁটতে থাকল, যতক্ষণ না পর্যন্ত সেই শাসকের বাসভবনে না পৌঁছে। ওহ, এটা কত বিশাল এবং সুন্দর বাসভবন! যখন সে সেই বাসভবনের দরজায় এসে পৌঁছাল এবং তার অমার্জিত এবং উলঙ্গ অবস্থা নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করল, তখনই গেটের দারোয়ান চেঁচিয়ে ধমক দিয়ে তাকে বলল, এই তুমি থামো, তুমি কি করার চেষ্টা করছো? তখন সে বলল, আমি শাসকের সাথে দেখা করতে চাই। দারোয়ান তাকে বলল, আহা কি শখ, তুমি কি মনে করছো যার ইচ্ছা সে এখান দিয়ে ঢুকে ভিতরে যেতে পারে? তুমি একবার নিজেকে দেখো, তুমি কি জানো না যে তুমি এখানে এভাবে নোংরা এবং উলঙ্গ হয়ে আসতে পারবে না? এখনই এখান থেকে দূর হও, তা না হলে আমি এখনই তোমাকে জেলে বন্দি করে রাখব। ফলে সেই দরিদ্র লোকটি ফিরে চলে গেল, কিন্তু সে তখনও হতাশ হয়নি। সে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করল, ভিক্ষার টাকা দিয়ে সে কিছু সস্তা পোশাক ক্রয় করল, গোসল করল, পোশাক পরল এবং আবার সেই শাসকের বাসভবনে ফিরে গেল। গেটের কাছে পৌঁছাল, দারোয়ান তাকে বলল, তুমি কাপড় পরেছ ঠিকই, কিন্তু কাপড় পরে শাসকের কাছে যাওয়া আমি তোমাকে অনুমতি দেব না, এমনকি তুমি যদি আরও ভালো কাপড়ও পরে আসো তবুও আমি ভিতরে যেতে দেব না, কারণ বিচারকের বাড়িতে ঢোকার জন্য তোমার অবশ্যই বিশেষ অনুমতির প্রয়োজন আছে, এখানে ঢোকার কোনো অধিকার তোমার নেই, এখন এখান থেকে দূর হও। এ ঘটনার কারণে লোকটি তার মনোবল হারিয়ে ফেলল। সে বলল, লাভ কি হল, আমি কত কষ্ট করলাম তবুও দেশের শাসনকর্তার কাছেই পৌঁছাতে পারলাম না। তার সব আশা শেষ হয়ে গেল, চরম হতাশ হয়ে সে রাস্তার পাশে বসে পড়ল। কিন্তু এ সব কিছু সেই দেশের শাসক আড়াল থেকে লক্ষ্য করছিলেন। সেই শাসনকর্তার বড় ছেলেও সেখানে ছিল। তখন শাসনকর্তা তার বড় ছেলেকে ডেকে বলল, যাও গিয়ে খুঁজে বের করো এই লোকটি কি চায়। শাসনকর্তার ছেলে সেই লোকটির কাছে এসে নিচু হয়ে বসে তাকে প্রশ্ন করল, স্যার আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি এখানে কেন এসেছেন, আর আপনাকে কেনই বা এত হতাশ দেখাচ্ছে? লোকটি তাকে উত্তর দিল, আমি দেশের শাসনকর্তার সাথে দেখা করতে চাই, কিন্তু এটা একেবারে অসম্ভব, আমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তখন সেই যুবকটি বলল, আমি এই দেশের শাসনকর্তার পুত্র, আমার পিতা তোমাকে সাহায্য করার জন্য আমাকে এখানে পাঠিয়েছে, তুমি আমাকে অনুসরণ করো। এভাবে সেই তার সাথে শাসনকর্তার প্রাসাদের গেট পর্যন্ত গেল। যে দারোয়ান পূর্বে লোকটিকে ভেতরে যেতে দেয়নি, যখন তারা সেই দারোয়ানের সামনে আসল, দারোয়ান তখনই উঠে দাঁড়িয়ে সম্মানের সাথে তাদের সেলুট দিল, আর তারা গেট দিয়ে ঢুকে হাঁটতে হাঁটতে সোজা গিয়ে শাসনকর্তার প্রাসাদের দরবারে উপস্থিত হল। তখন পুত্র সেই দরিদ্র লোকটিকে একটি খুব সুন্দর দামি কাপড় পরতে দিলেন। এরপরে তারা একসাথে শাসনকর্তার প্রাসাদে প্রবেশ করল, আর এভাবেই শুধুমাত্র শাসনকর্তার পুত্রের ক্ষমতা ও সাহায্যের কারণে সেই লোকটা শাসনকর্তার প্রাসাদে গিয়ে তার সাথে দেখা করার সুযোগ পেয়েছিল। বন্ধুগণ, ঠিক একই উপায় তাদের জন্য যারা বেহেস্তে বাদশাহদের বাদশার প্রাসাদে প্রবেশ করতে চায়। জগতের বিচারকর্তা আল্লাহ পবিত্র ও সর্বশক্তিমান, আমরা যে কোনো উপায়ে তার পবিত্র উপস্থিতির সামনে গিয়ে হাজির হতে পারি না। আমাদের নিজেদের এমন কোনো ক্ষমতা নেই যার মাধ্যমে আমরা তার কাছে যেতে পারি। আমরা সবাই ওই দরিদ্র লোকটার মতো যে সব ধরনের চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই নিজের চেষ্টায় প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারেনি। কিতাবে লেখা আছে,
আমরা প্রত্যেকে নাপাক লোকের মতো হয়েছি, আর আমাদের সব সৎ কাজ নোংরা কাপড়ের মতো। বেহেস্ত একটি পবিত্র জায়গা, এবং নাপাক কোনো কিছু কিংবা জঘন্য কাজ করে বা মিথ্যা বলে এমন কোনো লোক সেখানে কখনো ঢুকতে পারবে না।
আর কেউই আমাদের সেই পবিত্র স্থানে নিয়ে যেতে পারবে না। একমাত্র একজন ছাড়া, যিনি সেখান থেকে এসেছেন, সেই পবিত্র ব্যক্তি হলেন ঈসা মসীহ, পরাত্পরের অনন্তকালীন পুত্র, আল্লাহর ভেড়া, যিনি বেহেশত থেকে এসেছিলেন, গুনাহ মাফ করার জন্য কোরবানি হয়েছিলেন, যিনি মৃত্যুকে জয় করে জীবিত হয়ে উঠেছিলেন এবং আবার বেহেশতে ফিরে গেছেন। তাহলে কে বেহেশতে প্রবেশ করতে পারে? শুধুমাত্র তারাই বেহেশতে প্রবেশ করতে পারে যারা নাজাতদাতা ঈসা মসীহের উপর ঈমান এনেছে এবং তার রক্তের মাধ্যমে নিজেদের পরিষ্কার করেছে। আর এ বিষয়ে কিতাব ঘোষণা করে থাকে,
যারা ঈসা মসীহের উপর ঈমান আনে তাদের সেই ঈমানের মধ্য দিয়েই আল্লাহ তাদের ধার্মিক বলে গ্রহণ করেন। ইহুদি ও অইহুদি সবাই সমান, কারণ সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু মসীহ ঈসা মানুষকে গুনাহের হাত থেকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তির মধ্য দিয়েই রহমতের দান হিসাবে ঈমানদারদের ধার্মিক বলে গ্রহণ করা হয়। আল্লাহ প্রকাশ করেছিলেন যে যারা ঈমান আনে তাদের জন্য ঈসা মসীহ তার রক্তের দ্বারা, অর্থাৎ তার জীবন্ত কোরবানির দ্বারা তাকে সন্তুষ্ট করেছেন। এইভাবে আল্লাহ দেখিয়েছেন, যদিও তিনি তার সহ্যগুণের জন্য মানুষের আগেকার গুনাহের শাস্তি দেননি, তবুও তিনি ন্যায়বান। আমরা মানুষের সাক্ষ্য গ্রহণ করে থাকি, কিন্তু আল্লাহর সাক্ষ্য তার চেয়েও বড়, আর তিনি তার পুত্রের বিষয়ে সেই সাক্ষ্য দিয়েছেন। ইবনুল্লাহর উপর যে ঈমান আনে তার অন্তরে সেই সাক্ষ্য আছে। যারা আল্লাহর কথায় ঈমান আনেনি তারা তাকে মিথ্যাবাদী বানিয়েছে, কারণ আল্লাহ তার পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন তা তারা ঈমান আনেনি। সেই সাক্ষ্য এই যে আল্লাহ আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তার পুত্রের মধ্যে আছে। ইবনুল্লাহকে যে পেয়েছে সে সেই জীবনও পেয়েছে, কিন্তু ইবনুল্লাহকে যে পায়নি সে সেই জীবনও পায়নি। তোমরা যারা ইবনুল্লাহর উপর ঈমান এনেছ, তোমাদের কাছে আমি এই সমস্ত লিখলাম যাতে তোমরা জানতে পারো যে তোমরা অনন্ত জীবন পেয়েছ।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। বন্ধুগণ, আজ আপনারা যারা এই অনুষ্ঠানটি শুনছেন, আপনারা কি আপনাদের অনন্ত জীবন সম্পর্কে নিশ্চিত? আপনি কি নিশ্চিত যে আপনি বেহেশতে প্রবেশ করতে পারবেন এবং চিরদিন আল্লাহর উপস্থিতিতে থাকতে পারবেন? আপনি কি আল্লাহর পুত্রের নামের উপর ঈমান এনেছেন? আপনার নাম কি মেষশাবকের জীবন কিতাবে লেখা হয়েছে? আজ আমরা যা নিয়ে আলোচনা করছি তা গভীরভাবে ধ্যান করুন, কারণ আল্লাহ চান যেন আপনি এর গভীর অর্থগুলো বুঝতে পারেন। আল্লাহ আপনাকে রহমত দান করুন যেন আপনি পাক কিতাবের এই রোমাঞ্চকর আয়াতগুলোর অর্থ বুঝতে পারেন।
আল্লাহকে যারা মহব্বত করে তাদের জন্য তিনি যা যা ঠিক করে রেখেছেন সেগুলো কেউ চোখেও দেখেনি, কানেও শোনেনি এবং মনেও ভাবেনি।